ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতে আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ পেইন হিউসেন। সোমবার ভারত 2,73,410 নতুন সংক্রমণের কথা জানায়, যা ছিল দিনে সংক্রমণের নিরিখে সর্বোচ্চ একদিনের রেকর্ড সংখ্যা। এছাড়াও পঞ্চম দিনের মতো দিনে 2,00,000 উপর সংক্রমণ ছাড়িয়ে যাওয়ার আরও একটি রেকর্ড সৃষ্টি করেছে ভারত। স্বাস্থ্য দপ্তর 10 মাসে সর্বোচ্চ দিনে 1,619 জনের মৃত্যুর কথা জানায়। এরই মাঝে রাজধানী নতুন দিল্লিতে আইসিইউ শয্যার চরম ঘাটতি দেখা দিয়েছে। সমগ্র দিল্লি জুড়ে 100টিরও কম শয্যা আছে বলে জানানো হয়। ভারত সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগ কোভ্যাক্স কর্মসূচিতে অংশ নেয়ায় নিজের দেশের লক্ষ লক্ষ জনগণকে ভ্যাকসিন না দিয়ে বহির্বিশ্বের দেশগুলিতে বর্তমানে ভ্যাকসিন সরবরাহের উদ্যোগ নিয়েছে। এছাড়াও ভারত সরকার হিন্দুদের পবিত্র গঙ্গা স্নানের উৎসব কুম্ভমেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীদের অংশগ্রহণের পর বড় মাপের বিপর্যয়কারী সংক্রমণের আশা করছেন। বিশ্বের দুই বৃহৎ কার্বন দূষক দেশ চীন ও যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তনের জনিত জরুরি পদক্ষেপ গ্রহণে নতুন এক চুক্তিতে পৌঁছেছে। শনিবার দুটি দেশ যৌথ বিবৃতিতে জানায় তারা একে অন্যের এবং অন্যান্য দেশের সঙ্গে জলবায়ু সংকটের নিরসনে এর ভয়াবহতার নিরিখে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করছে। আগামী সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেন আহত জলবায়ু ভার্চুয়াল সম্মেলনের আগে যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ে বিশেষ প্রতিনিধি জন ক্যারি ও চীনের বিশেষজ্ঞ জিয়ে জেন হুয়া সাংহাইতে 3 দিনের বৈঠকে এক চুক্তিতে পৌঁছান। বর্তমানে বিশ্বের বৃহত্তম কার্বন দূষক দেশ চীন এবং দ্বিতীয় বৃহৎ দেশ যুক্তরাষ্ট্র ফসিল জ্বালানির প্রায় অর্ধেক ধোঁয়া নিঃসরণ করে থাকে, যা বিশ্বের আবহাওয়াকে উত্তপ্ত করে চলেছে। রবিবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট বাইডেন আফগানিস্তান থেকে বাদবাকি 2,500 থেকে 3,500 সেনা প্রত্যাহারের পর ওই দেশের অনিশ্চয়তা সম্পর্কে কেউ কিছু বলতে পারবে না। প্রেসিডেন্ট বাইডেন 11 সেপ্টেম্বরের মধ্যে দীর্ঘতম লড়াই বন্ধ করে যুক্তরাষ্ট্রের সেনাদের প্রত্যাহার করে নিতে চান। জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা জেক সুলিভান ফক্স নিউজ সানডে অনুষ্ঠানে বলেন, ওই দেশের অভ্যন্তরে কি ঘটবে সে নিশ্চয়তা আমি বা কেউ দিতে পারব না। তিনি জানান, যুক্তরাষ্ট্র তাদেরকে যা দিতে পারবে তা হল আফগান নিরাপত্তা বাহিনী, সরকার এবং জনগণকে সহায়তা প্রদান, সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা এবং সরকারের প্রতি সহায়তা প্রদান করা। আমরা ইতিমধ্যে এসব করেছি, এখন সময় হয়েছে আমাদের সেনাদের ঘরে ফেরার এবং আফগান জনগণকে তাদের নিজেদের দেশ রক্ষা করার দায়িত্ব নেবার। মিশরের কর্তৃপক্ষ জানান, রবিবার কায়রোর উত্তরে ট্রেন দুর্ঘটনায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। রেল কর্তৃপক্ষ জানান, বানহা শহরের এই দুর্ঘটনায় 4টি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। স্বাস্থ্য দপ্তর 98 জনের আহত হবার খবর দিয়েছেন। ট্রেনটি কায়রো থেকে নীল নদী উপত্যকার মনসুরা শহরের দিকে রওনা হয়েছিল।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশ সরকার 22 এপ্রিল থেকে লকডাউনের সময়সীমা আরও 1 সপ্তাহের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা থেকে আমির খসরুর একটি রিপোর্ট।
ক্রমবর্ধমান করোনা সংক্রমণ মোকাবেলায় সরকার দেশব্যাপী চলমান লকডাউনের মেয়াদ 22 এপ্রিল থেকে আরও 1 সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। চলতি লকডাউনের সময়সীমা 21 এপ্রিল পর্যন্ত ছিল, যা এখন 28 এপ্রিল পর্যন্ত বাড়ল। এই দফার লকডাউন আরও কঠিন কঠোর হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এর আগে করোনা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মোতাবেক সরকারের সচিবদের এক বৈঠকে মেয়াদ বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, বিধিনিষেধ আগের 1 সপ্তাহের মেয়াদকালে যেমন ছিল এই দফায়ও ঠিক তেমনই থাকবে। মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তাভাবনা করছে সরকার। লকডাউনের মেয়াদ বৃদ্ধির কারণে 28 এপ্রিল পর্যন্ত সব আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ করা হয়েছে। এদিকে ইতিপূর্বেকার যে কোনো সময়ের তুলনায় গত চব্বিশ ঘন্টায় রেকর্ড সংখ্যক 112 জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এই নিয়ে টানা চার দিন অর্থাৎ প্রতিদিন করোনায় 100 জনের বেশি মানুষ মারা গেছেন। গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন 4271 জন। সরকারের সংস্থা আইইডিসিআর এক গবেষণায় বলেছে, গত বছরের মার্চ এপ্রিলের তুলনায় এবছরের এই সময় মৃত্যুর হার 47.5% বেড়েছে। এপ্রিলের এই কয়দিনে এই হার সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ 50% বেশি। আইডিসিআর সহ বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যাচ্ছে, এই এপ্রিলের এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক হিসেবেই করোনায় মৃত্যুর সংখ্যা প্রায় 1400 জন, বেসরকারি হিসেবে সংখ্যা আরও বেশি হবে। সরকারের স্বাস্থ্য বিভাগ 54 জেলা করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবারে ভারতের সংকটজনক করোনা পরিস্থিতি নিয়ে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর একটি প্রতিবেদন।
করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দফায় দফায় তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে, নামী ডাক্তারদের সঙ্গে এবং সরকারি অফিসারদের সঙ্গে আলোচনায় বসেছেন। সারা দেশে আংশিক লকডাউনের কথা আবার ভাবা হচ্ছে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যে দিল্লি আজ রাত থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, এখন যদি লকডাউন না করা যায় তবে পরে আর সামলানো যাবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এখনই আমরা পুরোপুরি লকডাউনের কথা ভাবছি না, তবে একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে সংক্রমণ কম থাকে। নির্বাচন কমিশনের কাছে আজও তিনি শেষের তিন দফা ভোট একসঙ্গে শেষ করার ব্যবস্থা নিতে অনুরোধ জানান। তিনি বলেন, মানুষের স্বাস্থ্য ও জীবন এর ওপর নির্ভর করছে। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্কুল কলেজে আগামীকাল থেকে গরমের ছুটি দিয়ে দিয়েছেন। কোনো শিক্ষক শিক্ষিকাকেও যেতে হবে না বলে জানিয়েছেন। ভারতের যে 10টি রাজ্যে করোনা সবচেয়ে ভয়ঙ্কর আকার ধারণ করেছে, পশ্চিমবঙ্গ তার মধ্যে পড়ে না ঠিকই, তবে খুব বেশি পিছিয়েও নেই। শিয়ালদা ও হাওড়া লাইনে বহু রেলকর্মী করোনা আক্রান্ত হয়ে পড়েছেন, তাই ওই দুই লাইনের অনেকগুলো লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। রাশিয়ার কারারুদ্ধ বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির পরিবার ও চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্য সম্পর্কে উচ্চমাত্রার ঝুঁকির কথা জানানোর পর নাভালনির মিত্ররা বুধবার দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভের কর্মসূচি দিয়েছেন। প্রস্তাবিত বিক্ষোভের এই কর্মসূচি সেদিন দেয়া হয়েছে যেদিন প্রেসিডেন্ট পুটিন ক্রেমলিনের বাইরে দেশের উদ্দেশ্যে ভাষণ দেবেন। তাতে প্রতীয়মান হচ্ছে রাজধানী মস্কোতে পুলিশ ও নাভালনির সদস্যরা উত্তেজনাকর পরিস্থিতির মুখোমুখি হবেন। অ্যালেক্সি নাভালনির প্রধান কৌশলবিদ লিওনি ভলকভ ইউটিউব মারফত বিক্ষোভের কর্মসূচি জানিয়ে বলেন, আমরা আর সময় নষ্ট করতে পারছি না। তিনি বলেন, আমাদের চোখের সামনে ভয়াবহ পন্থায় তাকে হত্যা করা হচ্ছে। ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাদের ঘাঁটি লক্ষ্য করে 5টি রকেটের হামলায় রবিবার 2 বিদেশি কন্ট্রাক্টর ও 3 ইরাকি সেনা আহত হন। বাগদাদের উত্তরে বালাদ বিমান ঘাঁটি লক্ষ্য করে 2 রকেট ছোড়া হয়, যাতে একটি ডরমেটরি ও যুক্তরাষ্ট্রের সেনাদের ব্যবহৃত সেলিপোর্ট ক্যান্টিনটি বিধ্বস্ত হয়। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি, তবে যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত ইরান সংশ্লিষ্ট একটি জঙ্গি দলকে তাদের সেনা ও কূটনীতিকদের উপর হামলার জন্য দায়ী করে থাকে। এবং রবিবার পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে নিষিদ্ধ ঘোষিত ইসলামী দল তেহরিকে লব্বাইক পাকিস্তান ও পুলিশের মধ্যে সংঘর্ষে 2 মৃত্যু হয়েছে। তেহরিকে লব্বাইক পাকিস্তান বা TLP মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত ফরাসি প্রেসিডেন্টের মন্তব্য ঘিরে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভে অংশ নিচ্ছিল। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
ভয়াবহতা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সংবাদ মাধ্যমের পাতায় ছবি দেখে কেঁপে উঠছে বুক। দ্বিতীয় ঢেউয়ে আরও অনেক বেশি শক্তিশালী করোনা, আরও অনেক বেশি মারাত্মক। বিগত সব রেকর্ড ভেঙে এখন প্রত্যেক দিন দেশে করোনায় আক্রান্ত হচ্ছেন 2,50,000-এরও বেশি মানুষ। হাসপাতালে বেড নেই, চিকিৎসক নেই, অক্সিজেনের অভাব, ভেন্টিলেটরের অভাব, বিনা চিকিৎসায় মানুষের মৃত্যু হচ্ছে। চারিদিকে বিভীষিকাময় পরিস্থিতি। প্রত্যেকদিন দেশে 2,50,000-এর উপর সংক্রমিত হচ্ছেন। অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই সংখ্যাটা। শুধু তাই নয়, করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুর হারও অনেক বেশি। একের পর এক জ্বলন্ত শ্মশানের ছবি উঠে আসছে মিডিয়ার মাধ্যমে সামনে, দেখে ভয় কেঁপে উঠছে মানুষের হৃদয়। ভ্যাকসিনের যোগান বাড়ন্ত, হাসপাতালে বেড নেই অক্সিজেন, অবস্থা দিন দিন আরও ভয়ঙ্কর হচ্ছে। এবার অতি দ্রুত প্রতিটি রাজ্যে অক্সিজেন পাঠানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এই সংকটজনক পরিস্থিতিতে এই সিদ্ধান্ত অবশ্যই প্রশংসার দাবি রাখে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বগুড়া থেকে জানিয়েছেন বিস্তারিত প্রতীক কুমার।
লকডাউন চলছে, কাজকর্ম বন্ধ, দিনে এনে দিন খাওয়া মানুষদের আয়ও থেমে গেছে, পরিবার পরিজন নিয়ে কষ্টে কাটছে দিনরাত। এমন মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দাঁড়ালো বগুড়ার পথের দিশা ফাউন্ডেশন। বগুড়া উন্নয়ন ফোরামের অর্থায়নে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা রেল স্টেশনের বস্তির শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের হাতে তুলে দেয় খাদ্য সামগ্রী।
তাই এই ডিস্ট্রিবিউশনটা আসলে আমাদের সমাজের সবার প্রতিটা বড় মানুষদেরকে, বৃত্তবানদেরকে এগিয়ে আসা উচিত, যেন এরা এই পথ শিশুরা যেন ভালোভাবে চলতে পারে।
এই করোনা ভাইরাসে গোটা বিশ্ব আক্রান্ত, বাংলাদেশ তার থেকে আলাদা নয়। তো বিশেষ করে বগুড়ার এই বস্তিবাসীতে এই দুই সপ্তাহ যাবৎ লকডাউনে চলার কারণে এই লোকগুলো নিরন্ন অবস্থায় আছে, কাজ নাই, শহর না চললে, শহরে গাড়ি না চললে, চাকার না ঘুরলে এই লোকগুলোকে জীবনযাপন করা খুব কঠিন।
খাদ্য সামগ্রী হাতে পেয়ে অসহায় পরিবারগুলোর চোখে মুখে ফুটে ওঠে খুশির ঝিলিক।
আমরা চাল ডাল জেলে পেয়েছি, রোজার মধ্যে ভালো করে খেতে পারবো, রোজা থাকতে পারবো, আমরা ভালো সময় পড়াশোনা করতে পারবো, এগুলো খেয়ে আমরা রমজানের রোজা করবো এবং পড়াশোনা করবো।
এগুলো আমরা পাইছি, বাচ্চা বাচ্চাদের খাওয়াবো, রোজার ভিতর আমাদের সুবিধা হবে এগুলো।
সমাজের বৃত্তবানরা সবসময় এভাবেই পাশে দাঁড়াবেন এমন প্রত্যাশা বস্তিবাসীদের। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
বাইডেন প্রশাসন ক্রেমলিন সরকারকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সোলার উইন্ডস সাইবার গোয়েন্দাগিরি অভিযান চালানো এবং 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার প্রচেষ্টার জন্য শাস্তিস্বরূপ রুশ অর্থনীতিকে লক্ষ্য করে গত বৃহস্পতিবার কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যেমনটি হোয়াইট হাউসের সংবাদদাতা প্যাটসি ভেদাকুসওয়ারা জানাচ্ছেন, সাইবার হ্যাকিং, নির্বাচনে হস্তক্ষেপ এবং অন্যান্য অপকর্মের শাস্তি হিসেবে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির কথা ঘোষণা করেছে। প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহের গোড়ার দিকে টেলিফোনে বিষয়টিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করেন এবং একই সঙ্গে তিনি এবছর ইউরোপের শীর্ষ সম্মেলনে তাঁকে আমন্ত্রণ জানান।
রাশিয়ার সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে যেখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে সেখানে আমাদের কাজ করা উচিত এবং আমরা তা করব। রাশিয়া যখন যুক্তরাষ্ট্রের স্বার্থ লঙ্ঘন করার চেষ্টা চালায় আমরা তখন তার জবাব দেব। আমরা সবসময় আমাদের দেশের, আমাদের প্রতিষ্ঠানগুলোর, আমাদের জনগণের এবং আমাদের মিত্রদের সুরক্ষার পক্ষে অবস্থান গ্রহণ করব।
যুক্তরাষ্ট্র 10 জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে এবং 32টি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে এই অভিযোগে যে তারা ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করতে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার মস্কোর প্রচেষ্টার সঙ্গে সম্পৃক্ত ছিল। একই সঙ্গে যুক্তরাষ্ট্র প্রশাসন বলছে যে তারা রাশিয়ার সঙ্গে এক ধরনের স্থিতিশীল সম্পর্ক চায়। যেমনটি সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির ট্রান্স আটলান্টিক সিকিউরিটি প্রোগ্রামের পরিচালক অ্যান্ড্রিয়া কেন্ডল টেলার বলছেন,
We'll see again this calibration and mix of both the confrontation and trying to create incentives.
আমরা লক্ষ্য করব এই অঙ্কটা যেখানে সংঘাত এবং একই সঙ্গে মস্কোর জন্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সম্পৃক্ত হবার প্রণোদনা সৃষ্টির চেষ্টা রয়েছে। যেমন উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত স্থিতিশীলতার সংলাপ, যাকে পুতিন গুরুত্ব দেন, সেটিও অন্তর্ভুক্ত করা হচ্ছে। যেমন ধরুন একই টেবিলে বসে আফগানিস্তান এবং ইরানকে নিয়ে কথা বলা। সুতরাং আমার মনে হয় এই দুটি দিকের মিশ্রণ ঘটিয়ে আপনি এই সম্পর্ককে সুরক্ষিত রাখতে পারেন।
এই প্রথমবার সোলার উইন্ডস সাইবার আক্রমণের জন্য ওয়াশিংটন মস্কোকে অভিযুক্ত করেছে। আমেরিকার কেন্দ্রীয় দপ্তর এবং কোম্পানিগুলোর ওপর এই আক্রমণের বিষয়টি ডিসেম্বর মাসে প্রকাশ পায়। রাশিয়ার অপতথ্যের বিষয়টি বিশ্লেষণ করে উইলসন সেন্টারের নিনা জ্যাঙ্কোভিক্স বলছেন,
এ নিয়ে উদ্বেগ রয়েছে যে কিছু বাকি রয়ে গেছে, কিছু ঝুঁকি রয়েছে যা এই সোলার উইন্ডস আক্রমণ থেকে সরিয়ে নেওয়া হলে আমরা এটাও দেখব যে রুশ গোয়েন্দা সংস্থাগুলো, সম্ভবত রুশ সরকারের লোকজন এবং তাদের স্বজনরাও ক্রমাগতই এর লক্ষ্য হচ্ছে। নিষেধাজ্ঞার বিষয়ে বহু বিশেষজ্ঞই ঠিক এটিই চাইছেন।
মস্কোকে বিরত রাখতে অতীতের নিষেধাজ্ঞাগুলো ব্যর্থ হয়েছে। এবার বাইডেন প্রাথমিক অর্থবাজারে রাশিয়ার রুবেল নির্ভর বন্ডের মাধ্যমে বাণিজ্য করতে যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিষেধ করে রাশিয়ার উপর চাপ বৃদ্ধি করছেন। হোয়াইট হাউস এরকম আভাসও দিয়েছে যে তারা বিকল্প বাজারেও রাশিয়ার সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, যেমনটি হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলছেন।
This means the vast majority or over 80% of Russians
তার মানে হচ্ছে রাশিয়ার ঋণের বিশাল অংশ 80%, যেখানে রুবেলের প্রাধান্য রয়েছে, তা কিন্তু আমাদের নিষেধাজ্ঞার আওতার বাইরেই থেকে যাচ্ছে। আমরা এখন সেদিকেও নজর দিচ্ছি, তবে এ ব্যাপারে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সর্বাধিক বিকল্প রয়েছে।
ক্রেমলিন সরকার অবশ্য তাদের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করছে। রুশ পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্রী মারিয়া জাকারোভা বলছেন,
এ ধরনের আগ্রাসী আচরণ যে জোরালোভাবে মোকাবিলা করা হবে তা নিশ্চিত, নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া অবশ্যম্ভাবী।
ইউক্রেনের সীমান্ত বরাবর রাশিয়া সামরিক বাহিনী মোতায়েনের সময়টাতেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। সেখানে সরকারি বাহিনী এবং রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের মধ্যে সপ্তম বছরের মতো প্রচ্ছন্ন সংঘাত চলছেই। তাছাড়া আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও জোট বাহিনীর সৈন্যদের উপর আক্রমণ চালানোর জন্য মস্কো যে পুরস্কৃত করে থাকে বলে খবর পাওয়া যায়, সে কারণেও মস্কোকে শাস্তি দেওয়ার জন্য এই পদক্ষেপ।
আর এই রিপোর্টটি এখন আমরা শুনব আমাদের সহকর্মী তাওহিদুল ইসলামের কাছে।
টেনেসির বাসিন্দা ক্যাথলিন বার্নসের বয়স যখন 13-14 বছর, তখন 30 বছর বয়সী বেন বার্নসের সঙ্গে প্রথম দেখা হয়। এরপর প্রতিবেশী বেনের সঙ্গে বন্ধুত্ব, তার প্রতি ভালো লাগা তৈরি হয় ক্যাথলিনের। গর্ভবতী হয়ে যায় সে। তখন ওই রাজ্যের নিয়ম অনুযায়ী বেনকে অপ্রাপ্তবয়স্ক কাউকে ধর্ষণের অভিযোগে জেলে যেতে হতো, যা ক্যাথলিন চাননি। তাই 16 বছর বয়সেই সে বেনকে বিয়ে করেন।
We just know we want to live with each other, we want to be with each other, you know what I mean?
Amra jani je amra ekshathe boshobash korte chai. Amra amader somoshshagulor somadhan korei egiyechi. Ami take chhara bajbo na. Amar ma er birodhi chilen. Tini bolechilen tomar eta kora uchit noy. Tomake er jonno onek bhukte hobe. Ami ebong amar ma ke onek somoshshar moddho diye somaptite pouchhate hoyechilo. Kintu tini shobkichutei amar shonge chilen. Ami amar ma ke amritto bhalobashbo.
এখন ক্যাথলিন একটি খাবারের দোকানে প্রধান রাঁধুনির কাজ করেন, কারণ মেয়ে জিনার লালন পালনের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা জোগাড়ের জন্য তাকে লেখাপড়া ছেড়ে কাজে নামতে হয়।
আমি 11th শ্রেণী থেকে লেখাপড়া ছেড়ে দেই, আর 1 বছর বাকি ছিল, কলেজে লেখাপড়া শেষ করা উচিত ছিল। এজন্য আমি প্রতিদিনই অনুশোচনায় ভুগি। আমার মা আমাকে প্রায় জিজ্ঞাসা করেন, আমি কি আমার মেয়েকে বয়স্ক কারোর সঙ্গে সম্পর্কে জড়াতে দেব? সম্ভবত না, কারণ আমরা অনেক সমস্যার মধ্য দিয়ে গিয়েছি। বিশেষ করে আমি অনেক শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হয়েছি, তাই আমি আমার মেয়েকে তা করতে দেব না। একটা মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়া প্রয়োজন, তার শৈশব জীবন থাকা প্রয়োজন। আমি আমার শৈশব জীবন হারিয়েছি।
ক্যাথলিনের মতো অল্প বয়সে বিয়ে করেন অ্যাশলি ডানকনও। বিদ্যালয়ের বাস থেকে নেমে যেতে হয় বিয়ের রেজিস্ট্রেশন অফিসে।
আমার 15 এবং ড্যানিয়েলের বয়স ছিল 18 বছর। আমার পরিবার বিশ্বাস করত মিজোরি রাজ্যে 18 বছরের বেশি বয়সী কেউ যদি 18 বছরের নিচের কারোর সঙ্গে যৌন সম্পর্কে জড়ায় তাহলে তা আইনত ধর্ষণ হবে। সুতরাং তারা বলেছিলেন যখন আমার বাচ্চা হবে তখন ড্যানিয়েলকে জেলে যেতে হবে। আমি গর্ভবতী ছিলাম, তাই তারা যা বলেছে আমি তাই করেছিলাম। আমার বিয়ে হবার কয়েক মাস পর 15 বছর বয়সে আমার অন্য এক চাচাতো বোনেরও বিয়ে হয়। ওই বছরের শেষের দিকে আমার 16 বছর বয়সী এক চাচাতো ভাইও বিয়ে করে।
He got married at the end of that year and he was 16. I have four boys.
পঁচিশ বছর বয়সী অ্যাশলির এখন চারটি ছেলে রয়েছে, তবে ড্যানিয়েলের সঙ্গে তিনি আর একত্রে থাকছেন না।
আমরা অনেক দ্বন্দ্বে জড়িয়েছি, পর্যায়ক্রমে আমরা আলাদা হয়ে গেছি এবং আমি আর ফিরে যাইনি। আপনি যখন বয়সে ছোট থাকেন তখন যারা বলে যে তারা আপনাকে ভালোবাসে তা বিশ্বাস করা উচিত এবং তারা যা বলে তা মেনে চলা উচিত। এখন আমার মনে হয় আমি আমার জীবনের অনেকটা সময় নষ্ট করেছি যা ঠিক হয়নি। মানুষ কি করছে তা যদি তারা বুঝতে পারত। বাচ্চাদের নিয়ে আমার কোনো অনুশোচনা নেই, কেবল ইচ্ছে হয় আমি যদি সব কিছু ভিন্নভাবে করতে পারতাম।
ক্যাথলিন এবং অ্যাশলি এই দুজনের বিয়ে হয় মিজোরির পেমিসকোট কাউন্টি কোর্ট হাউসে। রাজ্যটিতে 2018 সালে বিয়ে সংক্রান্ত কঠোর আইন হবার আগ পর্যন্ত বিয়ের বয়সের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা ছিল না, যে কারণে তিনটি রাজ্যের সীমান্তবর্তী এলাকার ওই কোর্ট হাউসটি যারা বাল্যবিবাহ করেছিলেন তাদের গন্তব্য হয়ে ওঠে। প্যাম স্ট্রবেরিস সেখানেই বিয়ের সনদে স্বাক্ষর করার কাজ করেন। তার 40 বছরের কর্মজীবনে তিনি এমন অনেকের বিয়ে হতে দেখেছেন যাদেরকে তিনি বধূ নয় বরং শিশুই বলতে চান।
I really just don't think that they are experienced enough.
আমি মনে করি তাদের যথেষ্ট অভিজ্ঞতা নেই, এমনকি বিয়ে কি সেটাও তারা জানে না। 15 বছর বয়সে গাড়ি চালানোর লাইসেন্সই পাওয়া যায় না এবং বিয়েটা তো সারা জীবনের বিষয়। তারা যদি তাদের বাবা মাকে তাদের পক্ষে স্বাক্ষরের জন্য পায় তাহলে এর অর্থ দাঁড়ায় অন্য কিছু। আমি চাইবো না যে আমার সন্তানের ক্ষেত্রে এটা হোক। কখনো কখনো আমি বুঝতে পারি না বাবা মা কেন তা করেন, কোন ধরনের পরিবার থেকে তারা এসেছে সেটা আপনি কখনোই জানতে পারবেন না।
UCL এর এক সমীক্ষায় দেখা গেছে যুক্তরাষ্ট্রে 1000 মেয়ের মধ্যে গড়ে 6.8 জন মেয়ে এবং 1000 ছেলের মধ্যে 5.7 জন ছেলের বাল্যবিবাহ হয়। যদিও রাজ্যভেদে এই সংখ্যার তারতম্য রয়েছে, যেমন ওয়েস্ট ভার্জিনিয়া, হাওয়াই এবং নর্থ ডেকোটাতে 1000 জনের মধ্যে 10 জনের বেশি এবং মেইন ও রোড আইল্যান্ডে 4 জনের কম বাল্যবিবাহ করেন। ওই সমীক্ষায় দেখা গেছে বাল্যবিবাহগুলো খুবই অস্থিতিশীল অবস্থায় ছিল এবং প্রায় 1/4 শিশু 18 বছর বয়সের আগেই পৃথক বা তালাকপ্রাপ্ত হয়েছেন, যে কারণে অন্তত 14টি রাজ্য বিয়ের ন্যূনতম বয়স পরিবর্তনের কথা চিন্তা করছে। তাওহিদুল ইসলাম, ভয়েস অফ আমেরিকা, ভার্জিনিয়া।
সঞ্জনা ফিরোজের একটি প্রতিবেদন এখন শোনা যাক।
যে স্কুলে একসময় তারা স্প্যানিশ ভাষা শেখাতেন সেই স্কুলের ফুটবল মাঠে তারা একত্রিত হয়েছেন। নিজেদের গ্রুপটির নাম দিয়েছেন ভ্যাকসিন হান্টার্স। নিজেদের সম্প্রদায়ের লোকদের ভ্যাকসিন পেতে সহায়তা করে আসছেন এই শিক্ষিকারা।
80 বছর বয়স্ক আমার বাচ্চাদের পিয়ানো শিক্ষককে সাহায্য করেছি। তিনি ওয়াশিংটনেই থাকেন এবং কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলেন না। তাকে সাহায্য করতে গিয়ে উপলব্ধি করলাম আরো অনেককেই আমি এভাবে সাহায্য করতে পারি।
শিক্ষিকাদের এই গ্রুপটি লক্ষ্য করে ভ্যাকসিন গ্রহণের জন্য যোগ্য অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এবং তাদের বেশ বেগ পেতে হচ্ছে নানা ওয়েবসাইট খুঁজে পেতে।
আমি বললাম, হাই, আপনি কি আমাকে লোকদের জন্য কিছু অ্যাপয়েন্টমেন্ট পেতে সাহায্য করতে পারেন? আমার কাছে সাহায্য চাইছে অনেকে। এর পরপরই আমরা লক্ষ্য করলাম অনেকেই আমাদের সাহায্য নিতে চাইছেন। সহায়তার জন্য আমরা তখন ফেসবুকে একটি পেজ খুলে ফেললাম।
প্রযুক্তি, ইন্টারনেট সুবিধা এবং গতি ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট পেতে প্রয়োজন বলে জানান ভ্যাকসিন হান্টার্সরা।
ওয়েবসাইটটির একটি সময়সীমা রয়েছে, তার মধ্যে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে কিন্তু অন্য কেউ যিনি কিবোর্ড ব্যবহারে দ্রুত তিনি পেয়ে যাবেন। আমরা লক্ষ্য করলাম কেবল শ্বেতাঙ্গ এবং উচ্চ মধ্যবিত্ত লোকদের একটি বড় দল সাহায্যের জন্য অনুরোধ করছিল। বুঝতে পারলাম যে লাতিনো এবং আফ্রিকান আমেরিকান সম্প্রদায়ের মানুষ ভ্যাকসিন নিতে পারছেন না।
ভ্যাকসিন হান্টার্সদের সদস্যরা বলছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই ভ্যাকসিনের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন।
লোকেরা তাদের অভিবাসন সম্পর্কে ভীত, যার কারণে তারা ভ্যাকসিন নিতে চাইছেন না। তাদের ধারণা, ভ্যাকসিন নেওয়ার জন্য তাদের বৈধ হতে হবে। এটি জনস্বাস্থ্য সমস্যা এবং সরকার চায় সবাই ভ্যাকসিন গ্রহণ করুক।
চ্যালেঞ্জ সত্ত্বেও গ্রুপটি 1000 লোককে তাদের ভ্যাকসিন পেতে সহায়তা করেছে। মেরিল্যান্ডে ভ্যাকসিন সম্পর্কিত তথ্য তারা দিয়েছে ফেসবুকের পেজে। এই গ্রুপটি বলছে, মানুষদের তাদের ভ্যাকসিন গ্রহণে সহায়তা করতে গিয়ে অনেক কিছু তারা জানতে পেরেছে, শিখতে পেরেছে এবং এমন একটি সম্প্রদায়কে সহায়তা করার জন্য কৃতজ্ঞ বোধ করছে। ক্রিস্টিনা কাইসেডোর পক্ষে সঞ্জানা ফিরোজ, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
একটি উড়ন্ত ড্রোন থেকে মাটিতে ফেলে দেওয়া সফট রোবট প্রথম প্রতিক্রিয়াকারী অর্থাৎ পুলিশ, দমকল কর্মী অথবা বিশেষ সুরক্ষা বাহিনী, যারা বিপদের সময় প্রথমেই আমাদের সাহায্যে এগিয়ে আসেন, তাদেরকে বিশেষভাবে সহায়তা করবে। যুক্তরাষ্ট্রের দমকল কর্মীরা কোনো বিপজ্জনক পরিস্থিতিতে যাওয়ার আগে তাদের পরিস্থিতিগত সচেতনতা সম্পর্কে অবহিত করার জন্য হুইশি নামের এই রোবটটিকে ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা মিশেল কুইন তার এই প্রতিবেদনে জানাচ্ছেন যে এটিকে দেখে মনে হবে যেন একটি খেলনা যেটি বাউন্স করতে পারে। এটিকে কুইশি বলা হয় এবং প্রাথমিক ভাবে মঙ্গল গ্রহে অথবা চাঁদে ঘুরে ঘুরে বিভিন্ন তথ্য সংগ্রহ করে পৃথিবীতে সেই তথ্য যাতে ফেরত পাঠানো যায় সেইভাবে এটিকে তৈরি করা হয়েছিল। কিন্তু এখন স্কুইশে দমকল বাহিনী, পুলিশের বিভাগ অথবা সেনাবাহিনীর কর্মকর্তাদের ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেখানকার বিপদগুলিকে শনাক্ত করতে ব্যবহার করা হচ্ছে। স্কুইশে রোবোটিক সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালিস অ্যাগোজিনো বলেন,
আমি অনুভব করলাম এটি যদি চাঁদ বা মঙ্গল গ্রহে কাজ করতে পারে তবে আমাদের গ্রহ পৃথিবীতেও এটি কাজ করতে সক্ষম হবে।
এই রোবটটি বাচ্চাদের খেলনা স্কুইশ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। এটি তথাকথিত একটি সফট রোবট যা বাস্তব জীবনে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়ে নিজেদের আকৃতির পরিবর্তন করতে পারবে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই চলাফেরা করতে পারবে। অ্যালিস অ্যাগোজিনো আরো বলেন,
এই রোবট অনেক পাথরের মধ্য দিয়ে যাতায়াত করতে পারে এবং এটি অনেক উচ্চতায় আরোহণও করতে সক্ষম।
সিলিকন ভ্যালি রোবোটিক্সের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড্রা কে বলেন, এই নরম রোবটগুলি এমন সব কাজ করতে পারে যা মানুষের পক্ষে বিপজ্জনক হতে পারে। আমি এই সংস্থাগুলি সম্পর্কে যেটা পছন্দ করি সেটা হলো তারা সমস্যাগুলিকে খুব ভালোভাবে বিচার করে সমস্যাটা বুঝতে পারে এবং জনসাধারণের স্বার্থে একটা সমাধান দেওয়ার চেষ্টা করে। 1000 ফুট উচ্চতা থেকে নিচে পড়ে মাটিতে আঘাত করেও স্কুইশি রোবটটি নিজেকে এমনভাবে গুটিয়ে নেয় যে তার কেন্দ্রীয় অংশে যেখানে বসানো থাকে ক্যামেরা এবং সেন্সর সেই অংশটি যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এই ক্যামেরা এবং সেন্সরগুলি কোনো প্রকার গ্যাস অথবা রাসায়নিক পদার্থের উপস্থিতি এবং এর থেকে সম্ভাব্য কোনো অগ্নিকাণ্ডের ঝুঁকি শনাক্ত করতে পারে এবং প্রথম প্রতিক্রিয়াকারীদের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দেয়। স্কুইশি প্রধানত রিমোট কন্ট্রোলের সাহায্যে এই পরিস্থিতিগুলিকে শনাক্ত করে। এ বিষয়ে অ্যালিস অ্যাগোজিনো আরো বলেন,
We would do what's a heat map, so you see where there's a higher concentration.
আমরা তাপমাত্রা সংক্রান্ত একটি মানচিত্র তৈরি করব যাতে আপনি দেখতে পারেন যে কোথায় কোন রাসায়নিক গ্যাসের বেশি ঘনত্ব রয়েছে, অর্থাৎ কোন স্থানে এর উপস্থিতি বেশি এবং এটি আপনাকে উৎসটি কোথায় বা কোন দিক থেকে সেটি আসছে তাও আপনাকে বলে দেবে।
স্কুইশি একটি খুবই নরম অথবা সফট রোবট, কিন্তু এটা কঠিন পরিস্থিতিতে পড়ে সেখানকার তথ্য কিন্তু আমাদেরকে দিতে পারে।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.